তাহলে মনে রাখুন যে এই ঘটনার আগের অংশ আমরা প্রচার করেছি 13 তারিখে, এবং 13 তারিখ থেকে 14 তারিখ, মানে আমরা বার্থডে সেলিব্রেট করছি এই ঘটনাটির মাধ্যমে, যে 13 তারিখ থেকে আমরা আস্তে আস্তে 14 তারিখের দিকে যাব, এবং তখন আমরা এই ঘটনাটা শুনতে থাকবো। এইরকমই একটা ইচ্ছা আমাদের আছে। অনেকক্ষণ ধরে কথা বলছি আপনাদের সাথে, এবং আমরা দেখে নেই যে আমাদের ফেসবুকে কেউ আছেন কিনা, কেউ আমাদের লিখছেন কিনা ফেসবুকে। এবং আমি একটু যাই আমাদের পেজটাতে, এবং সেই সাথে স্বাধীনেও আপনারা যে সমস্ত জায়গায় কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন আমাদের কাছে। এবং কমেন্ট করতে হলে যেটা করতে হবে সেটা আপনারা সবাই জানেন। আমি একটু আমাদের স্বাধীনের পেজে এবং আমাদের পেজটাতে যাই, দেখি কে কি বলছেন। আপনারা অনেকেই কিন্তু আমাদের বিভিন্ন কন্টেন্ট নিয়ে বেশ উৎসাহী, এইভাবেই এগিয়ে যান, ভবিষ্যতের জন্য আরও শুভকামনা রইল লিখেছেন কেউ কেউ। সুকান্ত মাইতি লিখেছেন, অভাবনীয় প্রচেষ্টাকে কুর্নিশ জানান তিনি। এবং অনেকেই আমাদের এখন উইশ করতে শুরু করেছেন, এবং আমাদেরকে উইশ করছেন বলেই আমি দেখতে পাচ্ছি এখানে লোক সংখ্যাও বাড়ছে, কারণ সবাই জানেন রাত 11:59 থেকে। কিন্তু আমি আগে কথা বলতে শুরু করেছি এই কারণেই, যাতে করে আপনাদের কাছে প্রয়োজনীয় কথাগুলো বলে নিতে পারি। এবং প্রয়োজনীয় কথা শুধু না, আমরা যখন বার্থডে, আমি একটু বলি যে আমরা 2020 সালে খুব হুট করেই শুরু করি আমাদের এই ভূত ডট কম, এবং খুবই খুবই মানে কি বলবো, যে অনিশ্চয়তার মধ্যে আমরা শুরু করেছিলাম আমাদের ভূত ডট কম। আমাদের ভূত ডট কম শুরু করার সময় বড় কোনো পরিকল্পনা অবশ্যই ছিল, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, সেই পরিকল্পনা আমরা সফল করতে পারবো কি না, সেই বিষয়ে আমাদের কোনো ধরনের কোনো ধারণা ছিল না। তারপরেও আমরা শুধুমাত্র আপনার ওপরে ভরসা করে, আপনাদের ওপরে ভরসা করে আমরা আমাদের শোটা শুরু করি। তখন আমাদের স্টুডিও ছিল না, বিভিন্ন জায়গায় স্টুডিও নিয়ে, কারণ অনেকেই দেখেছি বাড়ি থেকে বা বিভিন্ন জায়গা থেকে জাস্ট শো রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে ইট হ্যাজ টু বি ভেরি মাচ প্রফেশনাল, এবং আমরা চেয়েছিলাম একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে কাজটা শুরু করতে। এবং সেই কারণে আমাদের স্টুডিও নেওয়ার প্রয়োজন হয়। আমরা প্রথম, আমার মনে আছে, গেস্টদেরকে আমরা বিভিন্ন ঢাকার বিভিন্ন স্টুডিওতে ইনভাইট করতাম, যে আজকে এই স্টুডিও স্টুডিওতে আসবেন, কালকে ওই স্টুডিওতে আসবেন, আপনি একটু আসতে পারবেন কিনা। এবং স্টুডিওতে যাওয়ার পরে তারপরে সেখান থেকে আমাদের শোগুলো হতো। তো আমরা চেষ্টা করে গেলাম যে যেভাবেই হোক না কেন এটাকে সামনের দিকে এগিয়ে যেতে। এর মধ্যে কোভিড আসলো, এবং তখন আর স্টুডিওগুলোতে যাওয়ার কোনো সম্ভাবনা আমাদের থাকলো না, কারণ আমরা তখন আর স্টুডিওগুলো তখন কাজ করছিল না। সেক্ষেত্রে আমরা আরও বড় বিপদে পড়লাম, যে স্টুডিও তো এখন নাই, কিন্তু আমরা যদি আসলে ওই কোয়ালিটির শো বা ওই কোয়ালিটির কন্টেন্ট আমরা যদি ডেলিভার করতে চাই তাহলে তো স্টুডিও লাগবেই, তাহলে কি করা যায়। তখন আমরা যেটা করলাম, আমরা নিজেরাই স্টুডিও বানিয়ে নিলাম আমাদের জন্য, এবং স্টুডিও বানিয়ে নেওয়ার পরে সেই স্টুডিওতেই কাজ শুরু হলো, এবং সেই স্টুডিও থেকেই ভূত ডট কমের নিজস্ব স্টুডিও থেকেই প্রচার হতে শুরু করলো ভূত ডট কম। তখনও পর্যন্ত ঘরে বসে যারা ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট বানান তারা আমাদের থেকে অনেকটাই এগিয়ে, হয়তো এখনও তারা আমাদের থেকে এগিয়ে, কারণ আমরা চেয়েছিলাম মানুষের কাছে পৌঁছাতে, আমরা চেয়েছিলাম বেস্ট কন্টেন্টটা দিতে, সুতরাং সেটার জন্য আমাদের কষ্ট কম করতে হয়নি। আমরা প্রতিটা মুহূর্তে আমরা ইনোভেটিভ কিছু চিন্তা করতে চেয়েছি, আমরা নতুন কিছু আনতে চেয়েছি আপনাদের জন্য, এবং সেই চেষ্টাটা অব্যাহত আছে এখনও। এই জন্য মানে একটা হয় না যে একটা কিছু আপনি জাস্ট ডেলিভার করে দিলেন তা কোনো চিন্তা ভাবনা ছাড়া, সেটা যত সহজ একটা কিছু চিন্তা ভাবনা করে ডেলিভার করা কিন্তু খুব কঠিন। কোনো কোনো সময় আমরা নিজেদের সাথে যুদ্ধ করেছি যে না, এটা আমাদের আসলে স্ট্যান্ডার্ড মিট করছে না, সুতরাং আমাদের আরও ভালো কিছু করতে হবে, আমাদের আরও ভালো কিছু বুঝতে হবে। তো সেইভাবেই আমরা কাজ করি, এবং সেইভাবেই আমরা এগিয়ে যাই, একটা পর্যায়ে আপনাদের কাছ থেকে সাড়া পেতে শুরু করি, এবং আপনারা খুব অল্প দিনের মধ্যে, মাত্র কয়েক মাসের মধ্যে 1.5 মিলিয়ন মানুষ একসাথে শুনতে শুরু করেন আমাদের অ্যাপটিকে, এবং সেটিকে অ্যাপে আমরা শো করছিলাম, এবং তারপরে আস্তে আস্তে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল সব কিছুই আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে যায়। এটা একটা বিশাল পাওয়া আমাদের জন্য, এটা একটা বিশাল লার্নিং আমাদের জন্য, এবং এই জন্যই আমি কখনোই বলবো না আমাদের জার্নিটি কঠিন ছিল, আমি বলবো আমাদের জার্নিটি অনেক সহজ ছিল, এবং এই জার্নিটি সহজ করতে পেরেছি আমরা শুধুমাত্র আপনার কারণে, আপনাদের কারণে। আর কথা বাড়াবো না, আজকে সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডটি শুনতে। চলুন কথা না বাড়িয়ে আমাদের স্পেশাল এপিসোডে যাই। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। ঘটনাটি পাঠিয়েছেন সুকান্ত মাইতি। আরও একবার বলছি, যারা আপনার ফ্রেন্ড যারা শুনছেন এখন, কিন্তু আপনার বন্ধুবান্ধব যারা শুনছেন না তাদেরকে জানিয়ে দিন, কারণ এটি আজকের ঘটনার প্রথম পর্ব, যার দ্বিতীয় পর্ব শুনব আমরা শুক্রবারে। সুতরাং আজকের পর্বটি মিস করলে পরবর্তী পর্বটির কিছুই বোঝা যাবে না। আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করছি আমাদের আজকের এপিসোড, সাথেই থাকুন।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের ভালো লাগবে। আমরা শুরু করছি একটা ইমেল দিয়ে। আমি একটু বলে দিই যে কিভাবে আজকের এপিসোডটি আমরা করব। আমরা সাব্বিরজির একটি ঘটনা আছে যেটি সুকান্ত মাইতি আমাদের পাঠিয়েছেন, তার প্রথম অংশটি আজকে শোনাবো এবং দ্বিতীয় অংশটি আপনারা শুনতে পারবেন এই শুক্রবার ঠিক রাত 11:59। সুতরাং আমরা প্রথম পর্বটি যদি মিস করি তাহলে দ্বিতীয় পর্বটি কিছুই বুঝবো না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনা যাচ্ছি। একটু ছোট্ট করে বলে দেই, আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে দীর্ঘদিন আপনারা যে পথ চললেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সঙ্গে না থাকলে এই লম্বা পথ পাড়ি দেওয়া সম্ভব হতো না আমাদের 4 বছর পূর্ণ করা। সুতরাং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, একই সাথে আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাব। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। ইমেল পাঠিয়ে দেবেন আমাদেরকে, ঘটনা পাঠাবেন আমাদেরকে যদি কোনো ঘটনা আপনার কাছে থেকে থাকে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করতে চাই। আশা করছি আমাদের আজকের স্টোরিটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত.কম এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জানাই। দেখতে দেখতে 4 বছর ভূত.কম পার করল। ভূত.কম এর এই চতুর্থ বর্ষ পূর্তিতে জানাই অনেক অনেক অভিনন্দন। দোয়া করি এভাবেই ভূত.কম যেন আরো 100 বছর এগিয়ে যায়। সেই 2018 থেকে আপনার পাশে আছি, আপনি না দূরে ঠেলে দিলে এভাবেই পাশে থাকবো ইনশাল্লাহ। আজ আবারও হাজির হলাম একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। রাত্রিটা যেন আরো গভীর ঘন কালো অন্ধকারের গহ্বরে ক্রমশ তলিয়ে যাচ্ছিল। জঙ্গল পেরিয়ে নদীর পাড়ে পৌঁছে পাড়ের মাটিতে পা রাখতেই নরম পলিমাটির কাদায় পা ধীরে ধীরে ঢুকে যেতে লাগলো। আশেপাশের ঝোপঝাড়ে তখন শেয়ালের শেকি কান্নার রব। প্রকৃতিও হয়তো চাইছে না আর এগোতে দিতে। মন থেকে বারংবার সংকেত পেলেও সামনের বিপদ ওইটুকু বাচ্চার নিষ্পাপ প্রাণীর কাছে তখন কিছুই না। যেভাবেই হোক শয়তানের হাত থেকে বাচ্চাটিকে বাঁচাতেই হবে। প্রায় হাঁটুর ওপর পর্যন্ত পা কাদায় ডুবে গেলেও কোনো রকমের টেনে হিঁচড়ে
নদীর জলে নামার পর আর দেরি না করে ডুব দেন। যে করেই হোক বাক্সটাকে তুলতেই হবে। ওপরওয়ালার নাম বেশ কয়েকবার নিয়ে বেশ কয়েকবার ডুব দিয়ে জলের নিচে এদিকে ওদিকে হাঁটতেও কিছুতেই বাক্সটা নাগাল পাওয়া যাচ্ছিল না। অথচ হিসেব মতো বাক্সটা নদীর জলের নিচে ঠিক এই জায়গায় থাকার কথা। রাত আর বেশি বাকি নেই, একটু পরেই ভোর হয়ে যাবে। আর ভোর হবার সাথে সাথেই একটি ছোট্ট প্রাণের প্রদীপ জীবনের মতো নিভে যাবে এই ভেবে মনটা বেদনায় দুমড়ে মুচড়ে উঠছিল। নদীতে যে কুমির সাপখোপ থাকতে পারে সেদিকে তখন হুঁশ নেই। বার কয়েক ডুব দেওয়ার পরেও বাক্সের নাগাল না পাওয়ায় মনটা থেকে থেকে হতাশ হয়ে পড়ছিল। এমন সময় ছয় কি সাত নম্বর ডুব দেওয়ার পর হঠাৎই জলের ভেতর কোনো কিছুতে পা আটকে যায়। আন্দাজ করতে পারছিলেন দড়ির মতো কিছু একটাতে পা আটকেছে, বোধহয় বাক্সটা তার নিচে বাঁধা আছে। মনে হলো একবার যেন বাক্সটা পায়ে ঠেকল, কিন্তু এ কি, দড়িটা যে ক্রমশ নিচের দিকে টানছে। বুঝতে পারছিলেন আর কয়েক সেকেন্ড এভাবে জলের ভেতরে ডুবে থাকলে প্রাণটা নির্ঘাত যাবে। জলের ভেতর হুটোপুটিতে কয়েক ঢোক জলও খেয়ে ফেললেন, আর সহ্য হচ্ছিল না, এই বুঝি প্রাণ যায়। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে জলের ভেতর একটা হাত এসে সজোরে একটা হ্যাঁচকা টানে তাকে ডাঙায় তুলে আনলেন। ডাঙায় এসে হাঁপাতে হাঁপাতে গিলে ফেলা জল বমি করতে করতে দেখেন সামনে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি। আজ যে মানুষটির ঘটনা শেয়ার করতে যাচ্ছি তার নাম ও পূর্বের ঘটনা আমি আপনি আমাদের সবার স্মৃতির মণিকোঠায় জল জল করছে, জানি ভবিষ্যতেও করবে। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সাব্বিরজি। আজ নয় নম্বর ঘটনা শেয়ার করছি। সাব্বিরজি হয়তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন, তবু আমার কলমে ও রাসেল ভাইয়ের উপস্থাপনায় মানুষটি ভূত ডটকমে এবং আপনাদের মনে চিরকাল অমর হয়ে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাত প্রদান করুন, আমিন। অনেকেই সাব্বিরজির ঘটনা দেওয়ার জন্য বারবার কমেন্টে অনুরোধ করছিলেন, তাই আজ আবারও ওনার ঘটনা নিয়ে ফিরে আসা। তাহলে এখন ঘটনায় যাওয়া যাক। সালটা সম্ভবত 2010-এর শুরুর দিকে, জানুয়ারি মাসের কনকনে ঠান্ডা রবিবার। সাব্বিরজি আসরের নামাজ আদায় করে সোফায় বসে একটি বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন মনে নেই। এমনিতেই কোনো কিছু ঘটতে চলেছে তার পূর্বাভাস পেতে তিনি যে ঘুমের মধ্যে আগে থেকে স্বপ্নে তার ইঙ্গিত পেতেন তা তো আপনারা জানেন, কিন্তু সেদিন একটা অন্যরকম ব্যাপার ঘটে যায়। প্রায় 14 বছর আগে ঘটা একটি মর্মান্তিক ঘটনার পরিষ্কার প্রতিচ্ছবি সেদিন হঠাৎই তার স্বপ্নে ভেসে উঠেছিল। এই একটিমাত্র কেস যেখানে তিনি সম্পূর্ণ হেরে গিয়েছিলেন, বাঁচাতে পারেননি ছোট্ট প্রাণটিকে। স্বপ্নে জিয়াউদ্দিন সাহেব তাকে জল থেকে টেনে তোলার পর গিলে ফেলা জল বমি করতে করতে কাশতে কাশতে ঘুমটা ভেঙে যায়। তিনি ভীষণ অবাক হন, এত বছর বাদে হঠাৎ কেন তিনি স্বপ্ন দেখলেন। মনের ভেতর না পারার চাপা কষ্টটা যন্ত্রণাটা আবার নাড়া দিয়ে উঠল। হয়তো সেদিন আরো একটু চেষ্টা করলে বাচ্চাটিকে বাঁচাতে পারতেন, কেন যে আরো জোরে চেষ্টা করলেন না। যদিও জিয়াউদ্দিন সাহেব সেদিন বলেছিলেন মহান আল্লাহ তালার হয়তো সেটাই ইচ্ছা ছিল, বাচ্চাটির আয়ু হয়তো ততটুকুই ছিল, কিন্তু সাব্বিরজি তা মেনে নিতে পারেননি। আসলে সেই বয়সে ইমোশনাল হয়ে পড়ে শীঘ্রই ধৈর্য হারিয়ে ফেলাটা স্বাভাবিক ছিল। যাই হোক, জিয়াউদ্দিন সাহেবের কথা মনে পড়তে তিনি তাকে স্মরণ করবেন ঠিক সেই সময় দরজায় কলিং বেলটা বেজে ওঠে। পরিচারিকা গিয়ে দরজা খুলতেই একজন সমবয়স্ক ভদ্রলোক ঘরে প্রবেশ করলেন, পরনে সাদা পাঞ্জাবি, অবশ্য কেউ ধর্মীয় বিধিবিধান মেনে মুখ ভর্তি দাড়ি, দেখে মনে হয় কোনো মাদ্রাসার শিক্ষক। সাব্বিরজি প্রথমটাই চিনতে পারেননি, সালাম জানিয়ে বসতে আহ্বান করে জিজ্ঞেস করলেন যে তিনি কে। সালামের উত্তর জানিয়ে বসতে বসতে ভদ্রলোক হেসে বললেন, কি বন্ধু চিনতে পারলে না, আমি রাশেদ, রাশেদ খান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ার সময় তোমার সহপাঠী ও একমাত্র বন্ধু, মনে পড়ে? আচ্ছা, আমাকে না হয় মনে নেই, থাকুক, কিন্তু তোমার রবিউল হুজুরকে তো মনে আছে নিশ্চয়ই, তুমি ওনার সবচেয়ে প্রিয় ছাত্র ছিলে। আমি খবর পেয়েছিলাম ওনার মৃত্যুর পর তুমি কিভাবে ওনার পরিবারকে ভূমিফোড় পিশাচের হাত থেকে বাঁচিয়েছিলে, আর উনি জীবিত থাকা অবস্থায় ওনার সাথে আমরা যে একবার গোসাবায় গেছিলাম মনে আছে? সাব্বিরজি রাশেদকে চিনতে পেরে যতটা অবাক হন তার চেয়ে বেশি অবাক হন গোসাবার কথা শুনে। একটু আগে তিনি যে স্বপ্ন দেখছিলেন তা সেই গোসাবারই ঘটনা, তবে কি এর মধ্যে কোনো যোগসূত্র আছে? সাব্বিরজি এবার দুয়ে দুয়ে চার করতে পেরেছিলেন, নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, তার আগে 14 বছর পূর্বে গোসাবাই ঠিক কি ঘটেছিল তা এখন আপনাদের সাথে শেয়ার করা আবশ্যক। সালটা সম্ভবত 1996-এর শেষের দিকে, ঠিক মনে পড়ছে না। একদিন সকালে রবিউল সাহেবের ফোন আসে। সাব্বিরজি ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে রবিউল সাহেব সালাম জানিয়ে বলেন যে উনি ওনার এক পরিচিত হুজুরের অনুরোধে কয়েকদিনের জন্য গোসাবায় যাচ্ছেন একটি সমস্যা সমাধানের জন্য। সাথে সাহায্যের জন্য ওনার মাদ্রাসার সহপাঠী বন্ধু রাশেদও যাচ্ছে। এখন ওনার ইচ্ছা সাব্বিরজিও যেন সাথে যায়। ছোটবেলার মাদ্রাসার প্রিয় শিক্ষক প্রীতিতুল্য মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব যখন ফোন করেছেন তখন সাব্বিরজি কি করে না করবেন? উনি সৎসাহে রাজি হন এবং জানান যথাসময়ে শিয়ালদহ স্টেশনে উপস্থিত থাকবেন। রবিউল সাহেব জিয়াউদ্দিন সাহেব সম্পর্কে সবকিছু আগেই জানতেন, তাই হয়তো সাব্বিরজিকে সঙ্গে নেয়া কয়েকদিনের জন্য আবারও সুন্দরবন এলাকায় যাচ্ছেন ভেবে আগেই রাজীবকে ফোন করে দেন যে তিনি হয়তো ওর বাড়িতে যেতে পারেন। রাজীব সে সময় গ্রামই ছিল, যদিও তার ডাক্তারি পড়া শেষ। এখন তার বাবা উদয়শঙ্কর বাবু ছেলেকে বিদেশে আরও উচ্চ শিক্ষা অর্জনের জন্য পাঠাতে প্রস্তুত। বর্তমানে রাজীব বিদেশেই থাকে, দীর্ঘ 10 বছর ধরে সে লন্ডনে আছে, বিয়ে থা ওখানেই করেছে। সাব্বিরজি কখনো লন্ডনে কোনো কাজে গেলে তার সাথে দেখা করেন। যাই হোক, গোসাবার কাছে দয়াপুর বলেই রাজীবকে জানানো। একদিকে যেমন আবারও সুন্দর বন এলাকায় যাবার উত্তেজনা কাজ করছিল, অন্যদিকে তেমন কয়েক বছর আগে ঝড় জল বৃষ্টিতে দয়াপুরের জঙ্গলে রাজীবকে বাঁচাতে গিয়ে সেই বিভৎস রাত্রির কথা মনে পড়তেই মনটা কেমন যেন আতঙ্কে শিহরিত হয়ে উঠেছিল। ঠিক সেই সময় জিয়াউদ্দিন সাহেব ঘরে আসেন। আপনাদের আগেই বলেছি সেই বয়সে সাব্বিরজি তখনও কিভাবে জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করতে হয় তা পুরোপুরি রপ্ত করতে পারেননি। জিয়াউদ্দিন সাহেব এসে গম্ভীর কণ্ঠে বললেন,
সাব্বির, তুমি তোমার ক্ষমতা সম্পর্কে এখনো পূর্ণত অবগত নও, তাই যা করবে সাবধানে, চিন্তা করো না, আমি তোমার পেছনে থাকব। আর হ্যাঁ, জেনে রেখো সব সময় সব কিছু আমাদের হাতে থাকে না, দিনের শেষে আল্লাহ যা চাইবেন তাই হবে, তাই কোনো কিছু নিয়ে বেশি ভাবুক হবে না,
তেসবিটা মনে করে সঙ্গে নেবে, এই বলে উনি চলে যান। এই ঠিক 2-3 পর বেলা 10টা নাগাদ সাব্বিরজি শিয়ালদহ স্টেশনে পৌঁছে দেখেন রবিউল সাহেব ও রাশেদ সাহেব তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সাব্বিরজি ওনাদের দেখে হাসি মুখে সালাম জানিয়ে সবাইকে নিয়ে নির্দিষ্ট ট্রেনে উঠে বসলেন। ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে 20 মিনিট দেরিতে ছেড়ে ধীরে ধীরে শহরের কোলাহল থেকে মাঠ ঘাট পেরিয়ে এগিয়ে চলল গন্তব্য ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। ঘন্টা দেড়েকের মধ্যে ক্যানিংয়ে পৌঁছে ট্রেকারে করে বাসন্তী হয়ে যতক্ষণে তারা মজিদ বাড়ি ছাড়িয়ে গদখালি ঘাটে পৌঁছান ততক্ষণে দুপুর গড়াতে শুরু করেছে। পথে আস্তে আস্তে রবিউল সাহেব গোসাবার সমস্যা সম্পর্কে বিস্তারিত জানান। দিন কয়েক আগে আমার এক পরিচিত হুজুর ফোন করে বিষয়টা জানায়। সবকিছু শোনার পর আমার মনে হয় একা সব দিকটা সামলাতে অসুবিধে হতে পারে, তাই তোমাকে ও রাশেদকে সঙ্গে নিয়ে আসা। হুজুর জানায় গোসাবাই জেলে পাড়ার ফজলুল মিয়া নামে ওনার একজন পরিচিত ব্যক্তি আছেন। সমস্যা তাদের বাড়ির, যার সূত্রপাত বেশ কয়েক মাস আগে। ফজলুল মিয়ার স্ত্রী তখন 6-7 মাসের অন্তঃসত্ত্বা। একদিন রাতে তার স্ত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যাবেন, এমন সময় হ্যারিকেনের আলোয় দেখেন যে বাথরুমের পাশে হিচল গাছের নিচে একটি কালো ছায়ার নারী মূর্তি দাঁড়িয়ে। চুলগুলো সব সামনের দিকে ফেলা, পরনে ছেঁড়া ফাটা শাড়ি, চুলে মুখ ঢেকে যাওয়ার ফলে চোখ মুখ কিছুই দেখা যাচ্ছিল না। নারী মূর্তিটি বড় বড় নিঃশ্বাস ফেলে ক্রমশ ফজলুরের স্ত্রীর দিকে এগিয়ে আসছিল। এদিকে ফজলুরের স্ত্রী তখন আতঙ্কে প্রায় কাঠ হয়ে এক জায়গায় জমে যায়, নড়তে চড়তে পারছিল না, মুখ দিয়ে ফস ফস করে হাওয়া ছাড়া একটা টু কথাও বেরোচ্ছিল না। বিভৎস দেখতে নারী মূর্তিটি ধীরে ধীরে তার কাছে এসে ফিসফিস করে বলে,
এটাকে নিয়ে যাব।
ও আরো কিছু একটা বলে, তার পেটে হাত বোলায়। সঙ্গে সঙ্গে ফজলুরের স্ত্রী যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে এবং আচমকাই গলা থেকে চিৎকার ছিটকে বেরিয়ে আসে। সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্ত্রীর চিৎকার শুনে ফজলুর মিয়া ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এসে দেখে কলতলার কাছে তার স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। স্ত্রীকে কোনো রকমে ঘরে তুলে নিয়ে গিয়ে বাকি রাতটুকু মাথায় জল দিয়ে নানাভাবে চেষ্টা করেও জ্ঞান ফেরাতে পারেনি। ভোরে ফজরের আজানের সাথে সাথে তার জ্ঞান ফিরে আসে। প্রথমটায় তো সে কিছু বলতে পারছিল না, প্রায় বোবা হয়ে গিয়েছিল, মুখ দিয়ে শুধু হাওয়া বের হচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথে তাকে কিছুটা শান্ত করা যায় এবং ধীরে ধীরে গতরাতের সমস্ত ঘটনা সে খুলে বলে। সবকিছু শুনে ফজলুর মিয়া আর দেরি না করে সঙ্গে সঙ্গে হুজুরকে খবর দেন। হুজুর ঝাড়ফুঁক করে আসেন এবং কিছু না, অন্তঃসত্ত্বা নারী নানা রকম চিন্তা ভাবনার মধ্যে থাকে, হয়তো ভুল ভাল দেখে ফেলেছে এটা বলেন, বা হয়তো কোনো বদচিন নিছকই ভয় দেখিয়ে গেছে তাই অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে অনেক সময় এরকম বহু বদচিন সুযোগ পেলে অন্তঃসত্ত্বা নারীদের এভাবেই মাঝে মধ্যে ভয় দেখায়, জ্বালাতন করে। এরপর হাতে একটি তাবিজ বেঁধে হুজুর চলে যান। ব্যাপারটা এখানে থেমে থাকলে হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু না, ফজলের স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার আগে পর্যন্ত আবারও বার তিনেক স্বপ্নে সেই বিভৎস নারী মূর্তিটিকে দেখে। সে দেখে নারী মূর্তিটি একইভাবে স্বপ্নে এসে তার পেটে হাত বুলিয়ে চলে যায় এবং বাচ্চাটি জন্মানোর এক মাসের মাথায় তাকে নিয়ে যাবে বলে। সমস্তটা শুনে হুজুর ভিটে বন্ধ করা থেকে শুরু করে নানা রকমের তদবির করেন। তারপর থেকে স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যায়, সবাই ভাবে সবকিছু মিটে গেছে। নির্দিষ্ট সময়ে ফজলুর ও তার স্ত্রীর কোল আলো করে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। কিন্তু বাচ্চাটি জন্ম নেওয়ার দুই সপ্তাহ পর মূল সমস্যার শুরু হয়। দীর্ঘ 9 বছর পর তারা এই প্রথম সন্তানের মুখ দেখেছে। এর ফলে তাদের খুশির কোনো সীমা ছিল না। ফজলুরের স্ত্রী সারাক্ষণ বাচ্চাটিকে বুকে আগলে রাখত। হপ্তা দুয়েক বাদে একদিন মাঝরাতে হঠাৎ বাচ্চাটির কান্নার শব্দে ফজলুরের স্ত্রীর ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই আতঙ্কে কাঠ হয়ে যায় সে। জানলা দিয়ে আসা চাঁদের আলোতে সে স্পষ্ট দেখে মাস কয়েক আগে হিজল গাছের নিচে এবং স্বপ্নে দেখা সেই বিভৎস নারী মূর্তিটি তার বাচ্চা শিশুটিকে কোলে তুলে নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে আছে। ফজলুরের স্ত্রী দেখা মাত্রই অবয়বটি বিকট একটা হাসি দিয়ে বাচ্চাটির ঘাড়টা শটান করে মুড়ে ভেঙে পেছনের দিকে ঘুরিয়ে দেয়। কয়েক মুহূর্তের মধ্যে বাচ্চাটি চি চি করে নেতিয়ে পড়ে। ফজলুরের স্ত্রী আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখে সে এবং তার বাচ্চা বিছানায় শুয়ে আছে। ফজলুর ভোর রাতে থেকে উঠে ঘাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। জেলে হলেও মোটামুটি সে ছিল বেশ অবস্থা সম্পন্ন ঘরে। দুটো ট্রলার সহ তার আরো বেশ কয়েকটি মাছ ধরা ছোটখাটো নৌকা ভাড়া খাটত। বাজারে তার মাছের আড়তও আছে। সকালে ট্রলারগুলো মাছ নিয়ে ঘাটে ফিরবে, এরপর আড়তে যেতে হবে। ছেলে হবার পর প্রায় 2 সপ্তাহ সে আড়তে বসেনি, তাই ভোর রাত থেকে প্রস্তুতি। যাই হোক, ফজলুরের স্ত্রীর সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। পিঠটা ভেজা ভেজা লাগছিল, বাচ্চা শিশুটি হয়তো রাতে বিছানা ভিজিয়ে ফেলেছে। তার মনে হতে লাগে গতরাতে যা ঘটেছে তা সবই স্বপ্ন। এইভাবে বাচ্চার কাপড় পাল্টাতে গিয়ে পিঠে হাত দিতেই বাচ্চাটি যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে। বাচ্চাকে শান্ত করতে করতে জানলা দিয়ে আসা সকালের আলোয় ভেজা হাতের ওপর চোখ পুড়তেই ফজলুরের স্ত্রী আতঙ্কে চিৎকার করে ওঠে। ফজলুরের ঘাটে যাওয়ার জন্য প্রায় রেডি, ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে স্ত্রী চিৎকার শুনে চমকে উঠে ঘরে ঢুকবে। এদিকে ঠিক সেই মুহূর্তে ঝড় নেই, বাতাস নেই, আচমকাই হিজল গাছের একটি প্রকাণ্ড ডাল মড়মড় করে বাথরুমের ওপরে ভেঙে পড়ে। ফজলুর অবাক হয়ে কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে আবারও দৌড়ে ঘরে ঢুকে দেখে তার স্ত্রী ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে। কি হয়েছে, কি হয়েছে বলে স্ত্রীর কাছে গিয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেও আতঙ্কে জমে যায়। দেখে বাচ্চাটির পিঠে রক্তের দাগ, পিঠের ওপর কেউ যেন ছুরির ডগা বা নখ দিয়ে আছড়ে নির্মমভাবে তারা চিহ্ন এঁকে দিয়ে গেছে। ফজলুর হায় আল্লাহ বলে ছেলেকে স্ত্রীর কাছ থেকে নিয়ে বুকে জড়িয়ে ধরে ধীরে ধীরে রক্ত সাফ করতে থাকে। ওইটুকু একটি বাচ্চা প্রাণ, সে বুঝে উঠতে পারছিল না কি করবে। এমন হলো স্ত্রী উন্মাদের মতো কেঁদেই যাচ্ছিল। ফজলুরও কাঁদতে কাঁদতে স্ত্রীকে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি করে এসব ঘটনা ঘটল? উত্তরে স্ত্রী কাঁদতে কাঁদতে গতরাতের সব কথা খুলে বলে। প্রথমে ভেবেছিল আগের মতো স্বপ্ন, কিন্তু এখন দেখছে সব বাস্তব। ফজলুরা দেরি না করে ছেলেকে তার মায়ের কোলে নিয়ে সঙ্গে সঙ্গে হুজুরের কাছে ছুটে যায়। গিয়ে হুজুরকে সব কথা খুলে বলে। হুজুরও তৎক্ষণাৎ ফজলুরের সঙ্গে তাদের বাড়িতে আসে। বাড়ির সীমানায় ঢোকা মাত্রই হুজুরের শরীর আচমকা কেঁপে ওঠে। হুজুর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম বলে আল্লাহর নাম করতে থাকেন। উনি ঠিক কি অনুভব করেছিলেন তা ভাষায় প্রকাশ করতে পারেননি, শুধু এটুকুই বলেছেন একটি নাপাক শক্তি সেই মুহূর্তে ফজলুরের ঘরের চারপাশে অদৃশ্যে ঘুরে বেড়াচ্ছে। আর দেরি না করে উনি সূরা পড়তে পড়তে ঘরের ভেতরে প্রবেশ করে তেল পড়া দিয়ে ধীরে ধীরে বাচ্চাটির পিঠে লাগিয়ে দেন। হুজুর চার পাঁচ দিন নানা রকমের তদবির করে পুনরায় বাস্তু বন্ধ করে দেন। তিনি বুঝতে পারছিলেন ভিটের কোথাও তাবিজ পোতা আছে এবং সেই শয়তানি শক্তি তার পাহারায়। তিনি এর সম্পূর্ণ প্রতিকার করতে পারবেন না বলে আমাকে খবর পাঠান, আর আমার পক্ষেও একা সম্ভব না বলে তোমাদের সঙ্গে নিয়েছি। এই বলে রবিউল সাহেব থামেন। সবকিছু শুনে সাব্বিরজি বেশ দুশ্চিন্তায় পড়ে যান। ফেরিঘাট থেকে লঞ্চে করে মিনিট দশেকের মধ্যে গোসাবার ঘাটে পৌঁছে দেখেন রবিউল সাহেবের পরিচিত সেই হুজুর তাদের অপেক্ষায় দাঁড়িয়ে। আলাপচারিতা সেরে আর দেরি না করে সবাই একটি ভ্যান রিক্সায় করে জেলেপাড়ার উদ্দেশ্যে রওনা দিলেন। বেলা গড়াতে শুরু করেছে। সাব্বিরজি ও বাকি সবাই ফজলুর মিয়ার আঁকে ঢুকতে যাবে ঠিক সেই মুহূর্তে একটি অদ্ভুত ঘটনা চোখের সামনে ঘটে যায়। সেই রোদ ঝলমলে বিকেলে তারা সবাই স্পষ্ট দেখছিল কালো ধোঁয়ার মতো একটি অবয়ব ঘর থেকে ভেসে এসে পাশের হিজল গাছটায় বিলীন হয়ে গেল এবং সাথে সাথেই গাছটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। সাব্বিরজি পিছিয়ে আসেন এবং বাকি সবাইকে বলেন, এখন না, আপনারা তো সবাই সচক্ষে দেখলেন, এখন যাওয়া ঠিক হবে না, চলুন আমরা সবাই পাশের মসজিদে আসরের নামাজ আদায় করে আসি, তারপর আসব। আসরের নামাজ আদায় করে তারা আবারও ফজলুর মিয়ার বাড়ির দিকে যান। এবারে শরীর বন্ধ করে সূরা পড়ে তারা সবাই আঁকের মধ্যে প্রবেশ করেন। সাব্বিরজি ফজলুরের বাড়িতে ঢোকা মাত্রই অনুভব করেছিলেন কেউ যেন আড়ালে তাদেরকে ফলো করছে, কখনো গাছের আড়ালে, কখনো পাশের ঘরে দরজায় আড়াল থেকে। হুজুর ফজলুরকে আগে থেকেই বলে রেখেছিলেন, তাই আর কথা না বাড়িয়ে তারা সবাই বাচ্চাটিকে দেখতে যান। বাচ্চাটিকে দেখে খুবই কষ্ট হয় সাব্বিরজির। এইটুকু একটি ফুটফুটে বাচ্চা, পেছনের চেরা চিহ্নটা প্রায় শুকিয়ে গিয়েছে। ফজলুরের স্ত্রীর কথা অনুযায়ী শয়তানটা যদি সত্যি এক মাসের সময় দিয়ে থাকে তাহলে আর দেরি না করে কয়েকদিনের মধ্যে এক মাস পূর্ণ হবে, তার আগে কিছু একটা করতে হবে। সাব্বিরজি তসবিটা বের করে সূরা পড়ে বাচ্চাটির মাথার ওপর ধরা মাত্রই কয়েক মুহূর্তের মধ্যে তসবিটা গরম হতে শুরু করে। তিনি বুঝতে পারছিলেন শয়তানটা সেই মুহূর্তে ঘরের মধ্যে আছে। তখনকার মতো আর কিছু না করে রবিউল সাহেবকে একটি তাবিজ বাচ্চাটির হাতে বেঁধে দিতে বলে সেখান থেকে তারা চলে আসেন। তারা সবাই হুজুরের বাড়িতে উঠেছিলেন। রাতে খাওয়া দাওয়া সেরে একটু নিরিবিলি জায়গা দেখে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করার চেষ্টা করলেন। জিয়াউদ্দিন সাহেব আসার পর সমস্ত বিষয় শুনে তাঁর জগতে ফিরে যান তথ্য সংগ্রহ করতে। খানিক বাদে ফিরে আসেন, তবে গম্ভীর মুখ। তিনি জানান, সাব্বির, এখানে বোধহয় আমাদের আর কিছু করার নেই, শয়তানটা তার খেলা শেষ করে ফেলেছে। ওই তারা চিহ্ন তার শেষ সংকেত। আমি তোমাকে আগেই বলেছি সবসময় সবকিছু আমাদের হাতে থাকে না। বাচ্চাটির আয়ু হয়তো এইটুকুই ছিল, হুজুর যদি আর একটু আগে জানাতেন তাহলে হয়তো কিছু করা যেত, কিন্তু নসিব তো মহান আল্লাহ তাআলার হাতে, তিনিই সবকিছু নির্ধারণ করে রেখেছেন। বাচ্চাটি হয়তো এতটুকু সময়ের জন্য এই পৃথিবীতে এসেছিল, তবে শয়তান নিজে থেকে এই নির্মম খেলায় মাতেনি, তাকে প্রেরণ করা হয়েছে, কিন্তু কে তা খুঁজে পাওয়া কঠিন, কারণ মোট 107টি তাবিজ করা হয়েছে ফজলুর মিয়ার পরিবারের ওপর তাদের সমূলে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে 106টি তাবিজ ভিটের মধ্যে কোথাও
তাঁবুতে রাখা আছে বুঝতে পারলেও 107 নম্বর তাবিজটি যে কোথায় রাখা আছে আমি তা কোনো মতেই বুঝতে পারছি না। কেন জানি না আমার ক্ষমতা এখানে কাজ করছে না। কাল প্রথমে ফজলুর সহ পরিবারের সবাইকে সরিয়ে বন্ধ করে ভিটের সীমানার বাইরে নিয়ে আসবে। এরপর একটি বিশেষ সুরা পড়তে পড়তে তসবিটা হাতে নিয়ে বাড়ির প্রতিটি কোণায় ঘুরবে। যেখানে তসবিটা গরম হতে শুরু করবে জানবে সেখানেই তাবিজ পোতা আছে। আমি একটি তদবির বলে যাচ্ছি, রবিউল সাহেব ও হুজুরকে সেটি আমলে আনতে বলবে। আমি দেখি 107 নম্বর তাবিজটির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। ঠিক সেই সময় সাব্বিরজিকে একা অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে রবিউল সাহেব তার দিকে এগিয়ে এসে জানতে চান কোনো সমস্যা কিনা। জিয়াউদ্দিন সাহেব কি কিছু বলেছেন? পেছন থেকে রবিউল সাহেবের ডাক শুনে সালাম জানিয়ে সাব্বিরজি সমস্ত কথা খুলে বলেন। এরপর তারা যে যার নির্দিষ্ট স্থানে শুতে চলে যান। চারিদিকটা খুটখুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কয়েক মিনিট পর সাব্বিরজি কিছু আলোর বিন্দু দেখতে পেলেন নড়াচড়া করছে। সেদিকে লক্ষ্য করে অন্ধকার চিরে কিছুটা এগোনোর পর সাব্বিরজি অনুভব করলেন তিনি সেই মুহূর্তে একটি ভাঙাচোরা কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছেন। অন্ধকারটা ততক্ষণে চোখে শুয়ে গেছে, কিন্তু এ কি করে সম্ভব? ধোঁয়াটে সাদা মূর্তির মতো শত শত অবয়ব ভাঙা কবর থেকে উঠে আসছে, সেটা চোখের ভ্রম হতে পারে। নড়াচড়া আলোক বিন্দুগুলোর রহস্য এবারে পরিষ্কার। আসলে সেগুলো সেই সাদা মূর্তিগুলোর জ্বলন্ত চোখ, যার আলোয় ততক্ষণে কবরস্থানটা স্পষ্ট। এরই মাঝে বার কয়েক অস্বাভাবিক হাসির শব্দ অবয়বগুলোর পেছন থেকে ভেসে আসছিল। অবয়বগুলো কবর থেকে উঠে এসে আজ্ঞাবহ দাসের মতো সেই হাসির উৎসের দিকে একে একে মুখ ফিরিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। সাব্বিরজি সাহস করে আরও কয়েক পা এগিয়ে দেখেন একটি বিভৎস কালো নারী মূর্তি কবর খুঁড়ে একটি ছোট্ট বাক্স তার মধ্যে রাখছে। নারী মূর্তিটির চুলগুলো সব সামনের দিকে ঝুলানো, পরনে ছেঁড়া ফাঁটা শাড়ি, চুলে মুখ ঢেকে গেছে। নারী মূর্তিটি বাক্সটি রাখার পর আবারও বিশ্রীভাবে হেসে সাব্বিরজির দিকে তাকায়। সাব্বিরজির মনে হল ফজলুর মিয়ার স্ত্রীর বর্ণনা অনুযায়ী এটি বোধহয় সেই শয়তান পিশাচ। তিনি আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে লক্ষ্য করেন সাদা অবয়বগুলো তার উপর আচমকায় ঝাঁপিয়ে পড়ে। সাব্বিরজি ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসে। অস্বাভাবিক হাসিটা তখনও কানের কাছে ক্ষীণ শোনা যাচ্ছিল। ধীরে ধীরে হাসির পরিবর্তে একটি ডাক ক্রমশ স্পষ্ট কানে এসে বাজছিল।
সাব্বির, কি হলো? ওঠো, ভোর হয়ে এসেছে। হুজুর রবিউল সাহেব তোমার জন্য অপেক্ষা করছেন। ফজরের নামাজ পড়বে না? ওঠো।
সাব্বিরজি ধরফড় করে উঠে বসেন। দেখেন সামনে রাশেদ সাহেব দাঁড়িয়ে।
তার মানে এতক্ষণ আমি স্বপ্নের মধ্যে ছিলাম,
সাব্বিরজি মনে মনে বলে উঠলেন। ফজরের নামাজ শেষ করে তারা আর দেরি না করে সোজা ফজলুর মিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। রবিউল সাহেব পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হুজুরের সাথে মিলে জিয়াউদ্দিন সাহেবের বলা তদবিরটি করতে শুরু করলেন। তার আগে সাব্বিরজি তাকে থামিয়ে দিয়ে গত রাতের স্বপ্নের কথা খুলে বললেন। 106টি তাবিজ যেই ভিটের মধ্যে আছে তা তাদের সবারই জানা, কিন্তু 107 নম্বর তাবিজটি যে কোথায় লুকানো তা বোধহয় এতক্ষণে পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে ভাঙাচোরা পুরনো কবরস্থান কোথায়। সাব্বিরজি হুজুর এবং ফখরুল মিয়ার কাছে জানতে চাইলেন এই এলাকায় কোনো পুরনো কবরস্থান আছে কিনা। উত্তরে ফজলুর বলেন যে গ্রামের শেষে একটি পুরনো কবরস্থান আছে। আর দেরি না করে সাব্বিরজি ফজলুর ও বাকিদের সঙ্গে নিয়ে সেই পুরনো কবরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তারা জানেন হাতে বেশি সময় নেই, মাঝে মাত্র একটি দিন। স্বপ্নের সংকেতটা সাব্বিরজি ভালো মতো বুঝেছিলেন। এখন যদি 107 নম্বর তাবিজটি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো বাচ্চাটিকে শয়তানের হাত থেকে ছাড়ানো যাবে এবং কে এই শয়তানকে পাঠিয়েছে সেটাও পরিষ্কার হবে। কিন্তু কবরস্থানে গিয়ে বেলা পর্যন্ত তন্নতন্ন করে খুঁজেও বাক্স কোনো সন্ধান পাওয়া গেল না। এদিকে তারা নিরাশ হয়ে বাড়িতে ফিরে এসে দেখেন আর এক বিপদ ঘটে গেছে। বাচ্চাটির পিঠে আরও একটি তারা চিহ্ন শয়তানটি এঁকে দিয়ে গেছে। বাচ্চাটির জন্য কিছু করতে না পেরে খুবই কষ্ট হচ্ছিল সাব্বিরজির। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো আর দেরি না করে রবিউল সাহেব হুজুরকে সঙ্গে নিয়ে তদবির করা শুরু করে দেন। রাশেদ একে একে সুরা পড়ে পরিবারের সবার শরীর বন্ধ করে তাদেরকে বাড়ির সীমানার বাইরে নিয়ে যায়। সাব্বিরজি একটি বিশেষ সুরা পাঠ করে
তসবিটা আঙুলে পেঁচিয়ে বাড়ির সীমানার কোনায় কোনায় ঘুরতে থাকলেন। মিনিট কয়েক পর ঝড় নেই, বাতাস নেই, আচমকা বাথরুমের পাশের হিজল গাছটা কেঁপে ওঠে। মনে হচ্ছিল অদৃশ্য কেউ সেই গাছটিকে ধরে প্রবল বেগে ঝাঁকাচ্ছে। সাব্বির আর বুঝতে বাকি ছিল না যে 106 নম্বর তাবিশটি কোথায় পোতা আছে। জায়গা নির্ধারণ হবার পর সাব্বিরজি সেদিকে এগোনোর সাথে সাথেই তসবিটা গরম হতে থাকে। ঠিক সেই সময় পেছন থেকে একটি অদৃশ্য হাত তাকে আটকে দেয়। জিয়াউদ্দিন সাহেব পেছন থেকে বলে ওঠেন, থাক, তোমার দায়িত্ব এখানেই শেষ সাব্বির। রবিউল সাহেবকে বলো তদবিরটা শেষ করে হুজুরকে নিয়ে আবে জমজমের পানি গাছটির চারপাশে ছড়িয়ে গাছ থেকে উত্তর দিকে 1 হাত দূরত্বে 2 ফুট মাটি খুঁড়লেই একটি ছোট্ট বাক্স পাবে, তার মধ্যেই তাবিজগুলো আছে। সেগুলো বের করে কিভাবে নষ্ট করতে হবে তা উনি জানেন। এই বলে তিনি সাব্বিরজিকে বাইরে ডেকে নিয়ে যান। সাব্বিরজির কথায় রবিউল সাহেব ও হুজুর তাবিজ তোলার কাজে লেগে পড়েন। ততক্ষণে ফজলুর মিয়া ও পরিবারের সবাই আবার বাড়ির সীমানায় ফিরে এসেছে। ফজলুর মিয়া তাড়াতাড়ি মাটি খোঁড়ায় সাহায্য করেন। বাইরে আসার পর জিয়াউদ্দিন সাহেব খুবই কড়া শব্দে সাব্বিরজিকে বলেন,
সাব্বির, তুমি নিজেকে কি মনে করো? বলেছিলাম সকাল সকাল এসে আগে 106টি তাবিজ উদ্ধার করতে। 107 নম্বর তাবিজটি যে কোথায় লুকানো তা এখনো পর্যন্ত নাগালের বাইরে। শয়তানটা তার মায়ার বিস্তার এতই ছড়িয়ে রেখেছে যে সেটা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। তুমি কি মনে করে পুরনো কবরস্থানে গিয়েছিলে? কি শয়তানটা তোমার যাওয়া পর্যন্ত তাবিজটা ওখানে রাখবে? জানি তুমি আল্লাহর রহমতের স্বপ্নে অনেক কিছু বুঝতে পারো, কিন্তু তার মানে এই নয় যে সবসময় তোমার অনুরূপ সবকিছু ঘটবে। তোমাকে তো আগেই বলেছি সবসময় সবকিছু আমাদের হাতে থাকে না। শয়তানটা তার কাজ প্রায় শেষ করে ফেলেছে। তুমি যদি আজ কবরস্থানে না গিয়ে সকাল সকাল এখানে আসতে তাহলে অন্তত বাচ্চাটিকে এই কষ্টটা ভোগ করতে হতো না। শয়তানটা হয়তো পারতো না তার শরীরে এভাবে আরো একটি ক্ষতচিহ্ন এঁকে দিতে। সে জেনে বুঝে মায়ার খেলায় তোমাকে জড়িয়ে এখান থেকে সরিয়ে নিয়ে গেছে যাতে তার কার্য সিদ্ধ করতে পারে। এখন আল্লাহই ভরসা, বাচ্চাটির নসিবে যা আছে তাই হবে। এখন চলো।
এরপর জিয়াউদ্দিন সাহেব চলে যান। যাবার সময় সাব্বিরজিকে বলে যান সজাগ থাকতে, কিছু একটা ঘটবে। জিয়াউদ্দিন সাহেবের কথা মতো তাবিজগুলো তুলে নষ্ট করে রবিউল সাহেব, সাব্বিরজি ও হুজুর রাশেদকে নিয়ে ফিরে আসেন। দুপুরে রাজীব আসে সাব্বিরজিকে দয়াপুরে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সাব্বিরজির মন মেজাজ ভালো না থাকায় তিনি আর যেতে চাইলেন না। খাওয়া দাওয়ার পর দুপুর গড়িয়ে সাব্বিরজি রাজীবকে দয়াপুরের লঞ্চে তুলতে গিয়ে একটি অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হন। ঘাটে পৌঁছে রাজীবকে লঞ্চে তুলে দেওয়ার পর লঞ্চ ছেড়ে গেলে তিনি ফিরে আসবেন এমন সময় দেখেন ঘাট থেকে আন্দাজ 100 থেকে 150 ফুট দক্ষিণে মনে হলো একটি কালো অবয়ব খালের ওপার থেকে জলের ওপর যেন প্রায় হাওয়ায় ভেসে ভেসে এপারে এসে মিলিয়ে গেল। সাব্বিরজি প্রথমটাই মনে করলেন হয়তো কোনো মানুষ পেরিয়ে এলো, সরু খাল, হয়তো জল কম তাই বোধহয় মানুষ পেরোতে পারে। কিন্তু পরক্ষণে ভুলটা ভাঙে, কয়েক মুহূর্ত আগেই তো লঞ্চ এই খাল দিয়ে গেল, এত কম জল থাকলে লঞ্চ চলা অসম্ভব। আসলে বিদ্যাধারী নদী থেকে এই সরু খালটি সোজা বিরাজনগর ও সোনাগড়ের মাঝ বরাবর গিয়ে দত্ত নদীতে পড়েছে, তাই এদিক দিয়ে গোসাবা দয়াপুর লঞ্চের শর্টকাট জলপথ। বিষয়টা অদ্ভুত ভেবে সাব্বিরজি কি মনে হলো তসবিটা হাতে নিয়ে এক পা করে সেদিকে এগিয়ে গেলেন। এই সমস্ত খাড়ি এলাকায় জলপিশাস জিন থাকাটা স্বাভাবিক। তিনি সেদিকে এগোনো মাত্রই ধীরে ধীরে তসবিটা গরম হতে থাকে। আরো কয়েক পা এগোনোর পর প্রায় সেখানে পৌঁছে যাবেন ঠিক সেই সময় জিয়াউদ্দিন সাহেব তার হাতটা ধরে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই জিয়াউদ্দিন সাহেব তাকে নিয়ে পিছিয়ে এসে হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ব্যাপারে যে কি ঘটল সাব্বিরজি কিছুই বুঝতে পারছিলেন না। কিছু জিজ্ঞেস করার আগে জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন,
তোমাকে বারবার বলেছি সাব্বির, তুমি এখনো পরিপক্ক নও, তাই মায়ার খেলা জেনেও ফাঁদে পা দিয়েছিলে। ভেবে দেখেছ শয়তান জিন বা জল পিশাচ তার কি প্রয়োজন ভরা বিকেলের আলোয় তোমাকে দেখা দেওয়া? ওখানে তো আরো অনেকেই ছিল, কই বাকিটা তো দেখতে পেল না? তুমি সেখানে পৌঁছাতে পারলেই শয়তানটা তোমার বড় কোনো ক্ষতি করত। যাই হোক, তুমি এখন ফিরে যাও, আমি একটা আভাস পাচ্ছি, কিন্তু কি সেটা ধরতে পারছি না। আমি এখন আসি, সন্ধ্যায় দেখা হবে। রবিউল সাহেব সহ সবাইকে বলে দিও আজ রাতটা সজাগ থাকতে।
এই বলে তিনি চলে যান। সাবিরজি হুজুরের বাসায় ফিরে আসেন। মনটা বড় অস্থির অস্থির লাগছিল। যদি ফজলুরের স্ত্রীর কথা অনুযায়ী শয়তানটা সত্যি সত্যি সময় দিয়ে থাকে, তবে এটাই শেষ রাত। যে করেই হোক বাচ্চাটিকে বাঁচাতেই হবে। সাবিরজি মরিয়া হয়ে উঠেছিলেন। সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ আদায় করার পর রবিউল সাহেব সাবিরজিকে বলেন,
সাব্বির, এভাবে হাতে হাত ধরে বসে থাকলে তো চলবে না, কিছু একটা করতেই হবে। আমি আমার মতো করে চেষ্টা করছি, তুমি দেখো জিয়াউদ্দিন সাহেব কি বলেন। আমি হুজুর ও রাশেদকে বলছি ফজলের বাড়ি বন্ধ করে আজ রাতটা সেখানেই জেগে থেকে কিছু তদবির করতে। আমরাও ঈশার নামাজ শেষ করে একটি বিশেষ দোয়া পড়া শুরু করব, বাকি আল্লাহ ভরসা।
সাবিরজি দুশ্চিন্তা ভরা মুখে চুপচাপ ঘাড় নেড়ে সম্মতি জানান। মনের মধ্যে তখনও খাল পাড়ের জল পিসাচের ঘটনা দাগ কেটে যাচ্ছিল। কি হতে পারে? রাত তখন গভীর। ঈশার নামাজ শেষ করে হুজুর ও রাশেদ ফজলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সাবিরজি ও রবিউল সাহেব দোয়া পাঠ করা শুরু করেন। কিছুক্ষণ পর সাবিরজি অনুভব করলেন যে তিনি কোনোভাবেই দোয়ায় মনোযোগ দিতে পারছেন না। সারাক্ষণ বিকেলের সেই কালো অবয়বটা চোখের সামনে ভাসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এবারের দৃশ্যপটের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলেন সাবিরজি। তিনি দেখেন কালো অবয়বটা খাল পেরিয়ে এপারে আসার পরিবর্তে ওপারে গিয়ে ছোট বাক্সের মতো কিছু একটা নিয়ে জলে ডুব দিল। সাবিরজি চমকে ওঠেন। মন বলছিল 107 নম্বর তাবিজটা নিশ্চয়ই জলের নিচে কোথাও ডোবানো। সাবিরজিকে তড়িহড়ি করে উঠতে দেখে রবিউল সাহেব অবাক হয়ে তার দিকে তাকান। ঠিক সেই মুহূর্তে পেছনে অন্ধকার থেকে জিয়াউদ্দিন সাহেব সাবিরজিকে ডাক দেন। সাবিরজি কয়েক পাশে এদিকে এগিয়ে গেলে জিয়াউদ্দিন সাহেব জানান,
তুমি যে আন্দাজ করছো সাব্বির তা সঠিক। আমি যতদূর উপলব্ধি করতে পারছি, সম্ভবত নদী পাড়ে 1 কিলোমিটারের মধ্যে 2টো জোড়া শিরিশ গাছ আছে। সেখান থেকে হাত দশেক নদীতে জলের দিকে এগিয়ে ডুব দিলেই হয়তো বাক্সটির সন্ধান পেয়ে যেতে পারবে। তাবিজটি সেই একটি বাক্সের মধ্যে থাকার কথা। আমাদের আর দেরি করা চলবে না, এক্ষুনি যেতে হবে। বড় কঠিন মায়ার জাল বিস্তার করেছে শয়তানটা, একা হয়তো পেরে উঠবো না। আমি যাই, আমার কিছু সহচর নিয়ে জায়গাটাকে আবদ্ধ করার চেষ্টা করি, তোমরা তাড়াতাড়ি এসো। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। রবিউল সাহেব কিছু বুঝে ওঠে রাখে সাব্বিরজি তাকে নিয়ে ফজলুরের বাড়ির দিকে রওনা দেন। পথে যেতে যেতে রবিউল সাহেবকে সমস্ত বিষয়টি বুঝিয়ে বলে, এও বলেন যে তিনি যেন ফজলুরের বাড়ি গিয়ে দোয়া দুরুদ পড়ে বাড়ির সীমানা বন্ধ করে হুজুর এবং রাশেদকে সঙ্গে নিয়ে তার সাথে খাল পাড়ে আসেন। রাত্রি তখন মধ্যরাত্রি পেরিয়ে আরও গভীর গাঢ় হতে শুরু করেছে। রবিউল সাহেব ফজলুকে একটি বিশেষ সুরা পাঠ করতে বলে তাদের সাথে না গিয়ে তাকে বাড়িতেই থাকতে বলেন। তাই সাহায্যের জন্য ফজলুর তার এক কর্মচারীকে সঙ্গে পাঠায়। ঘাটে পৌঁছে তারা বিপাকে পড়েন। নৌকা ছাড়া ওপারে যাবেন কিভাবে? ঘাটে কোনো নৌকা থাকলেও এত রাতে মাঝি না থাকাটাই স্বাভাবিক। কর্মচারীকে বলতে সে ছুটে গিয়ে মিনিট পাঁচেকের মধ্যে জেলেপাড়া থেকে একজন মাঝিকে ডেকে নিয়ে এসে একটি নৌকা রেডি করে। সবাই নৌকায় চড়ে খাল পেরিয়ে ওপারে যায়। খালটা বেশ চওড়া নয়, আন্দাজ 70-80 ফুট হবে। কিন্তু সমস্যা হলো, খালের ওপারে শিরিশ গাছ থাকলেও পার বরাবর নৌকা বাইয়ে আন্দাজ 2 কিলোমিটার গিয়েও জোড়া শিরিশ গাছ নজরে পড়ছিল না। কৃষ্ণপক্ষের ঘুটঘুটে অন্ধকার চিরে টর্চ লাইটের আলোয় যতদূর দেখা যাচ্ছিল তাতে পার বরাবর নানা রকম গাছের সাথে দুই একটা শিরিশ গাছ দেখা গেলেও জোড়া শিরিশ গাছ কোথাও ছিল না। মাঝি নিশ্চিত করে বলে,
বাবু, দত্ত নদী পর্যন্ত খাল বরাবর পারে সেরকম কোথাও কোনো জোড়া শিরিশ গাছ নেই। যদি বিদ্যাধরী নদীর পার বলেন তো সেখানে ওই রকম এক জোড়া শিরিশ গাছ আছে।
সঙ্গে সঙ্গে সাব্বিরজির মাথায় জিয়াউদ্দিন সাহেবের কথাগুলো নড়ে উঠল। শয়তানটা মায়া ও ভ্রম সৃষ্টি করতে পটু হয়তো, মায়ার ছলে সারা রাত তাদেরকে এই খালের মধ্যে ব্যস্ত করে রেখে তার কার্যসিদ্ধি করে নেবে। রাত ফুরোতে আর কয়েক ঘন্টা বাকি। সাব্বিরজি আর দেরি না করে মাঝিকে সঙ্গে সঙ্গে নৌকায় ঘুরিয়ে বিদ্যাধরী নদীর দিকে যেতে বলেন এবং বলেন যে যত দ্রুত সম্ভব সে যেন তাদেরকে জোড়া শিরিশ গাছের কাছে নিয়ে যায়। তারা বিদ্যাধরী নদী ও খালের সংযোগ স্থলের কাছাকাছি ছিল। মিনিট 20-25-এর মধ্যেই নৌকা বড় নদীতে এসে পড়ে। 1 কিলোমিটারের মতো নদী পার ঘেঁষে দাঁড় বেয়ে দক্ষিণে যাওয়ার পর তারা সেই স্থানে পৌঁছে যান। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, নদী তো তখন ভাটার টান। মাঝি বলে যে গাছ দুটোর কাছাকাছি যাওয়া যাবে না, সেখানে চড়া, কাছাকাছি গেলে নৌকার নিচে মাটিতে লেগে যাবে। তাই তারা বাধ্য হয়ে কিছুটা দূরে অপেক্ষাকৃত বেশি জলে নৌকা নোঙর করে সবাই পাড়ে ওঠেন। পাড়ের ঝোপ জঙ্গল পেরিয়ে মিনিট 10-এর মধ্যেই তারা গাছ দুটোর কাছে পৌঁছে যান। ঘুটঘুটে অন্ধকার যেন আরো অতল অন্ধকারের গহ্বরে তলিয়ে যাচ্ছিল। আশেপাশের ঝোপঝাড় থেকে শিয়ালের করুণ কান্নার রব যেন তাদের বারবার বাধা দিচ্ছিল। আর দেরি না করে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের কথা মতো গাছ থেকে দূরে নদীতে জলে নামতে গেলেন। নরম পলিমাটির কাদায় পা রাখতেই তা প্রায় হাঁটু সমান কাদায় দেবে যায়। সুন্দরবনের খাঁড়ি এলাকার নদী, কুমির, নানা রকম জলজ সাপখোপ থাকাটা স্বাভাবিক, কিন্তু সেসব দিকে সাব্বিরজির খেয়াল নেই। মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক 107 নম্বর তাবিজটা উদ্ধার করতেই হবে, নইলে হয়তো বাচ্চাটিকে বাঁচা যাবে না। রাত আর বেশি বাকি নেই। সাব্বিরজি তাড়াতাড়ি নদীর জলে ডুব দেন। বেশ কয়েকবার ডুব দিয়ে তলার পলি মাটি বালি হাতড়ে বাক্সটির নাগাল পাচ্ছিলেন না। অথচ জিয়াউদ্দিন সাহেবের হিসেব মতো আন্দাজ ওই জায়গাতেই বাক্সটি থাকার কথা। একে একে 5-6 বার ডুব দেওয়ার পরেও বাক্সের নাগাল না পেয়ে সাব্বিরজি মুষড়ে পড়ছিলেন। কিন্তু 7 নম্বর ডুব দেওয়া মাত্রই ওনার পায়ে কিছু একটা পেঁচিয়ে যায়। দড়ির মতো কিছু একটা হবে আন্দাজ করতেই হঠাৎই নিচে একটি ছোট্ট শক্ত কিছু পায়ে ঠেকে, সম্ভবত একটি বাক্স। সাব্বিরজি তাড়াতাড়ি ডুব দিয়ে সেটিকে তোলার চেষ্টা করেন, কিন্তু ঠিক সেই সময় দড়ির মতো জিনিসটা পায়ে পেঁচিয়ে তাকে ক্রমশ নিচের দিকে টানতে থাকে। কুটুপুটিতে মিনিট খানেক কেটে যায়। নিরুপায় হয়ে জলের ভেতর ছটফট করতে করতে সাব্বিরজি আল্লাহকে স্মরণ করছিলেন। এই বুঝি প্রাণটা বেরিয়ে যায়। ঠিক সেই সময় ওপর থেকে একটি হাত সজোরে হ্যাঁচকা টান মেরে তাকে পাড়ে তুলে নিয়ে আসে। বাকিরা অবাক হয়ে দেখছিল, সাব্বিরজি ডাঙায় এসে গিলে ফেলা খার জল বমি করতে করতে হাঁপাতে হাঁপাতে দেখেন জিয়াউদ্দিন সাহেব সামনে হতাশ মুখে দাঁড়িয়ে। পূবের আকাশ ধীরে ধীরে লাল হতে শুরু করেছে, চোখ জলে ভরে আসে, বোধহয় শেষ রক্ষাটা আর হলো না। সেই মুহূর্তে জিয়াউদ্দিন সাহেবের একটি কথা সাব্বিরজির মাথায় বারবার নাড়া দিচ্ছিল। সবসময় সব কিছু আমাদের হাতে থাকে না, দিনের শেষে আল্লাহ যা চাইবেন তাই হবে। আল্লাহ কখন কার জীবনে কতটুকু লিখে রেখেছেন সেটা আল্লাহই জানেন। তবুও সাব্বিরজির বারবার মনে হচ্ছিল হয়তো আরেকটু চেষ্টা করলে তিনি বাক্সটি তুলে আনতে পারতেন। ফজলুর মিয়ার বাড়ি ফিরতে ফিরতে আকাশ পরিষ্কার হতে শুরু করে। এদিকে ফজলুরের বাড়ির কাছাকাছি আসতেই রবিউল সাহেব আর নিজেকে ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়েন তিনি। বাচ্চাটির মতো তারও একটি ছোট্ট নাতি আছে। ফজলুরের বাড়ি থেকে কান্নার রব ভেসে আসছিল। সবার বুঝতে আর বাকি ছিল না কি ঘটে গেছে। বাড়ির ভেতরে ঢুকে দেখেন নিথর দেহে শিশু প্রাণটি মায়ের কোলে চিরনিদ্রায় শুয়ে আছে। সবাই দেখে শয়তানটা আরও একটি তারাচিহ্ন এঁকে দিয়ে গেছে। সেই মর্মান্তিক দৃশ্য সাব্বিরজি আর সহ্য করতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে ধিক্কার জানাচ্ছিলেন, আর একটু চেষ্টা করলে হয়তো বাচ্চাটিকে বাঁচানো যেত, হয়তো আর একটু চেষ্টা করলে তিনি বাক্সটি তুলে আনতে পারতেন। কিন্তু এখন সব শেষ। কে এই নির্মম কালজাদু করেছিল তাও আর জানা হয়নি, জানা যায়নি। পরবর্তীতে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবের দেয়া দুটি বিশেষ তাবিজ রবিউল সাহেবের হাত দিয়ে হুজুরের কাছে পাঠান এবং বলে দেন যে তাবিজ দুটি ফজলের বাড়ির সীমানার ভিতরে পুঁতে দিতে। জিয়াউদ্দিন সাহেবের কথা অনুযায়ী যদিও বাচ্চাটির মারা যাওয়ার সাথে সাথেই সেই কালো জাদুটি কেটে গিয়েছিল, তবুও যেহেতু কেই জঘন্য কাজ করেছে তা জানা যায়নি, তাই ভবিষ্যতে যাতে ফজলুর মিয়ার বাড়ির ওপর আবার কোনো রকমের কালো জাদু না করতে পারে সেই জন্য তাবিজ দুটি তার বাড়ির সীমানায় পুঁতে রাখা হয়। এই ছিল 14 বছর আগে সেই মর্মান্তিক ঘটনা যেখানে সাব্বিরজি হেরে গিয়েছিলেন। কিন্তু এত বছর বাদে আবার কি কিছু ঘটল? কেনই বা এতদিন পর হঠাৎই রাশেদ সাহেব সাব্বিরজির সাথে দেখা করতে এলেন? জানতে পারবেন ঘটনার পরবর্তী অংশে, যা শুনবেন এই শুক্রবার রাত 11:59। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আর ঘটনা পাঠান। আমাদের বার্থডেতে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা আছেন বলেই আমরা চতুর্থ বর্ষে পদার্পণ করতে পেরেছি। সামনে আরও যাওয়ার ইচ্ছা আছে আপনাদের হাত ধরে। আপনারা সাথেই থাকুন। ইমেল করুন আমাদেরকে আপনাদের সেরা ঘটনা russell.bhoot@gmail.com এই অ্যাড্রেসে। আশা করছি খুব দ্রুতই দেখা হচ্ছে। ভালো থাকুন আপনারা সবাই। আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই আজীবন আপনাদের সামনে আসতে পারি, নিয়ে যেতে পারি আপনাদেরকে ভয়ের রাজ্যে। চলুন আজকের মতো বিদায় নেই, ফিরে আসছি এই শুক্রবার রাত 11:59। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।